বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যু القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من لا تأخذه سنة ولا نوم له ما في السماوات والأرض من ذا الذي يشفع عنده يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسي ولا يؤوده حفظهما وهو العلي العظيم صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم। আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি জীবিত, সব কিছুর ধারক, তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে? বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সব কিছুর ব্যাপারেই তিনি জানেন। তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনিই সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম। শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তারা জানেন আমরা বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের স্বার্থে এবং সমগ্র মানবজাতির কল্যাণে আমাদের অবস্থান সবসময় ন্যায়ের পক্ষে। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। কিন্তু সময়ের সঙ্গে প্রযুক্তির উন্নয়নে রেডিওর কাঠাময় পরিবর্তনের পাশাপাশি আমাদের সম্প্রচারেও পরিবর্তন এসেছে। আমাদের এই অনুষ্ঠানে সরাসরি বিশ্ব সংবাদ কিংবা সংবাদ বিশ্লেষণ আর থাকছে না, থাকছে অন্যান্য অনুষ্ঠানমালা। কাজেই বিশ্বের খবরাখবর এবং বিশ্লেষণ জানার জন্য আমাদের ওয়েবসাইটের পাশাপাশি রেডিও তেহরানের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজর রাখতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন firsttoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক facebook.com/iranradiobn। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবার লিঙ্ক t.me/firsttodaybn। ইনস্টাগ্রামে যুক্ত হন এই ঠিকানায় instagram.com/iranradiobn1। ইউটিউবের লিঙ্ক youtube.com/@iranradiobn। ইরান রেডিওর সরাসরি লিঙ্ক iranradio.ir/bn। আমাদের ফেসবুক পেজ facebook.com/firsttodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই ইমেইলে radiotehran1982@gmail.com। তো শ্রোতা বন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠান মালায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি।
ধরনীর বেহেশত মসজিদ,
শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন ধারাবাহিক ধরনীর বেহেশত মসজিদ অনুষ্ঠানে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। মসজিদ হচ্ছে এমন একটি অতিথিশালা যার মেহমানদারি করেন স্বয়ং আল্লাহ তাআলা। এখানে তাঁর দয়া ও মহানুভবতার পরশে প্রতিটি অতিথির হৃদয় ও প্রাণ জুড়িয়ে যায়। মুমিন ব্যক্তিরা এই পবিত্র স্থানে আল্লাহর বিশেষ রহমতের ছায়াতলে ইবাদতের মাধ্যমে স্রষ্টার নৈকট্য লাভ করেন। প্রতিটি মুসলমানের জীবনে মসজিদের অপরিসীম গুরুত্বের কথা বিবেচনা করে আমরা মসজিদ বিষয়ক নতুন ধারাবাহিক প্রচারের সিদ্ধান্ত নিয়েছি। আজ রয়েছে এর দ্বিতীয় পর্ব, আর আজকের অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আক্তার জাহান। বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বলেছেন, মসজিদ হচ্ছে প্রকৃত প্রেমিক মহান আল্লাহর সঙ্গে মানুষের প্রাণ ও আত্মাকে বিলীন করে দেওয়ার স্থান। ঠিক এ কারণে পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতে আদায় করার জন্য মুসলমানদেরকে বিশেষভাবে তাগিদ দেওয়া হয়েছে। একদিন রাসুলে খোদা হজরত জিব্রাইল আলাইহিস সালামের কাছে জিজ্ঞাসা করেছিলেন, পৃথিবীর কোন স্থান আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়? হজরত জিব্রাইল যে উত্তরটি দিয়েছিলেন তা হল মসজিদ। কাজেই মসজিদ যখন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় স্থান, তখন সেখানে প্রবেশ করা মাত্র যে কোনো মানুষ তার দয়ার পরশে ধন্য হবে, এটাই স্বাভাবিক। এ কারণে হাদিসে এসেছে, যে ব্যক্তি অজু করে মসজিদে প্রবেশ করে, একাগ্রচিত্রে আল্লাহর এবাদতে মশগুল হয়, মহান আল্লাহ তাকে কাবা শরীফ জিয়ারতের সওয়াব দান করেন।
তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মসজিদ গমনে ইচ্ছুক প্রতিটি মানুষকে তার ধারণ ক্ষমতা অনুযায়ী মসজিদে প্রবেশের আদব ও নিয়মকানুন জানতে হবে। কারণ ধর্মীয় জ্ঞান যত বাড়ে মানুষের ইবাদতের মর্যাদাও আল্লাহর কাছে তত বেড়ে যায়। ইমাম সাদেক আলাইহিস সালাম সম্পর্কে বলেন, যখনই মসজিদে প্রবেশ করবে তখন জেনে রেখো তুমি এমন এক মহান বাদশার দরবারে উপস্থিত হয়েছ যেখানে পবিত্র আত্মার অধিকারী ছাড়া আর কেউ যেতে পারে না,
সত্যবাদী ছাড়া আর কারো সেখানে যাওয়া উচিত নয়। তার সামনে নিজেকে অত্যন্ত হীন ও বান্দা মনে করবে এবং তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে এমন কোনো চিন্তা মাথায় আসলে তা ঝেড়ে ফেলে দেবে, কারণ তিনি একাগ্রচিত ও পবিত্র অন্তরের অধিকারী ছাড়া অন্য কারো ইবাদত কবুল করেন না।
বিশ্বনবী মসজিদে প্রবেশের আদব বর্ণনা করতে গিয়ে তার অন্যতম প্রিয় সাহাবি হযরত আবু জর গিফারিকে বলেন, ইয়া আবু জর, জেনে রেখো যে ব্যক্তি মসজিদে আবাদ করার জন্য চেষ্টা ও পরিশ্রম করবে তার জন্য আল্লাহর পক্ষ থেকে পুরস্কার হিসেবে রয়েছে জান্নাত। রাসুলের কথা শুনে আবু জর প্রশ্ন করলেন, ইয়া রাসুলাল্লাহ, আল্লাহর ঘরকে কিভাবে আবাদ করতে পারি? রাসুলে খোদা জবাবে বললেন, মসজিদ আবাদের অর্থ হল এই পবিত্র স্থানে উচ্চস্বরে কথা বলবে না, বেহুদা কাজ বা ব্যবসা সংক্রান্ত কাজ করবে না এবং বাতিল কথা ও কাজ থেকে বিরত থাকবে। এর কোনো একটি করলে তোমাকে কেয়ামতের দিন অনুতপ্ত হতে হবে। কাজেই দেখা যাচ্ছে মসজিদে অত্যন্ত আদবের সঙ্গে প্রবেশ করার পাশাপাশি সেখানে নিরাপত্তা অবলম্বন করা জরুরি। কারো যদি একান্তই কথা বলার প্রয়োজন হয় তাহলে অতি নিচু স্বরে বলতে হবে, যাতে অন্যের এবাদতের ক্ষতি না হয়।
শ্রোতা বন্ধুরা, আপনাদের নিশ্চয়ই মনে আছে গত আসরে আমরা মসজিদুল হারাম সম্পর্কে কথা বলেছিলাম। তারই ধারাবাহিকতায় আজও এই মসজিদ সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেব। ইতিহাসে এসেছে, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম নিজের ছেলে হযরত ইসমাইলকে সঙ্গে নিয়ে কাবা ঘর নির্মাণ করেন। এক পর্যায়ে এর দেয়াল যখন উঁচু হয়ে যায় তখন তার উপরে আর নাগাল পাচ্ছিলেন না আল্লাহর এই নবী। এ অবস্থায় হযরত ইসমাইল আলাইহিসসালাম একটি উঁচু পাথর এনে দেয়ালের পাশে বসিয়ে দেন, যাতে তার উপরে দাঁড়িয়ে হযরত ইব্রাহিম নির্মাণ কাজ চালিয়ে যেতে পারেন। এই পাথরটি বারবার এক স্থান থেকে আরেক স্থানে সরিয়ে তার উপর দাঁড়িয়ে কাবা ঘর নির্মাণ করতে থাকেন আল্লাহর এই নবী। পাথরটির উপর দাঁড়াতে দাঁড়াতে তার উপর হযরত ইব্রাহিম আলাইহিসসালামের পায়ের ছাপ পড়ে যায়। কাবা ঘরের পাশে হযরত ইব্রাহিমের পায়ের ছাপ সম্বলিত সেই পাথরটি আজও সংরক্ষিত রয়েছে। ইতিহাসে এটি মাকামে ইব্রাহিম নামেই পরিচিত। বর্গাকৃতি এই পাথরের দৈর্ঘ্য ও প্রস্থ 40 সেন্টিমিটার এবং উচ্চতা 50 সেন্টিমিটার।
আব্বাসীয় তৃতীয় খলিফা মেহেদি আব্বাসের শাসনামলে এই পাথরকে স্বর্ণ দিয়ে মুড়িয়ে দেওয়ার পাশাপাশি একটি বড় খাঁচার মধ্যে এটিকে সংরক্ষণ করা হয়। এই খাঁচাটি মসজিদুল হারামের অনেকখানি জায়গা দখল করে আছে বলে 1965 সালে এটি ভেঙে ফেলে অপেক্ষাকৃত ছোট্ট একটি কাঠামোর মধ্যে পাথরটিকে রাখা হয়। মহান আল্লাহ এ সম্পর্কে সূরা বাকারার 125 নম্বর আয়াতে বলেন, যখন আমি কাবাগৃহকে মানুষের জন্য সম্মিলন স্থল ও শান্তির আলোয় করলাম আর বললাম, তোমরা ইব্রাহিমের দাঁড়ানোর জায়গাকে নামাজের জায়গা বানাও। মসজিদুল হারামের পাশে মাকামে ইব্রাহিমের অবস্থান আল্লাহর ঘর জিয়ারতকারী প্রতিটি মানুষকে মহান আল্লাহর কাছে হযরত ইব্রাহিমের অতি উচ্চ মর্যাদার কথা স্মরণ করিয়ে দেয়। আল্লাহর প্রকৃত খলিফার মর্যাদা অর্জনের জন্য প্রতিটি মুমিন মুসলমান এই মাকামে ইব্রাহিম থেকে অনুপ্রেরণা লাভ করে।
কাবা শরীফের উচ্চ মর্যাদা সম্পন্ন আরেকটি অংশ হচ্ছে হাজরে আসওয়াদ পাথর। উপবৃত্তাকার কালো রঙের প্রায় 50 সেন্টিমিটার আয়তনের পাথরটি রূপার তৈরি একটি ফ্রেমের মধ্যে সংরক্ষিত আছে। হজের সময় হাজিরা এই পাথরের সামনে থেকে তাদের তাওয়াফ শুরু করেন এবং কাবা শরীফকে 7 বার প্রদক্ষিণের পর এই পাথরের সামনে এসে তাওয়াফ শেষ করেন। এরপর তারা এই পাথরটি স্পর্শ করেন এবং চুমু খান। আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক স্থাপনের অন্যতম মাধ্যম হচ্ছে এই হাজরে আসওয়াদ পাথর। এটি স্পর্শ করার মাধ্যমে বান্দা মহান আল্লাহর প্রতি আনুগত্যের শপথ পুনর্ব্যক্ত করে।
হযরত আদম আলাইহিসসালাম প্রথম কাবা শরীফ নির্মাণের পর এই পাথরকে এই কাবা ঘরের পূর্ব পাশে স্থাপন করেছিলেন। হযরত ইব্রাহিম যখন এই মসজিদ পুনঃস্থাপন করেন, তখন হাজরে আসওয়াদ পার্শ্ববর্তী আবু কুবাইস পাহাড়ে পড়েছিল। হযরত ইব্রাহিম পাথরটিকে উঠিয়ে তার আগের জায়গায় স্থাপন করেন। ওই ঘটনার কয়েকশো বছর পর বিশ্বনবীর বয়স যখন ৩৫ বছর, তখন প্রবল বর্ষণ ও বন্যায় কাবা শরীফের মারাত্মক ক্ষতি হয়। তখনও নবুয়াত লাভ না করলেও উন্নত চারিত্রিক গুণাবলীর কারণে কুরাইশদের কাছে আল আমিন নামে পরিচিত ছিলেন তিনি। বন্যায় ক্ষতিগ্রস্ত কাবা পুনর্নির্মাণ করতে গিয়ে কুরাইশ বংশের চারটি গোত্রের লোকজন হাজরে আসওয়াদকে নিয়ে দ্বন্দ্বে লিপ্ত হন। কোন গোত্রের মানুষের কাছে এই মূল্যবান পাথর কাবা শরীফে স্থাপিত হবে তা নিয়ে সৃষ্টি হয় এই দ্বন্দ্ব। এ অবস্থায় রাসূলুল্লাহ একটি চাদরের উপর পাথরটি উঠিয়ে চার গোত্রের চারজনকে চাদরটির চার কোণ ধরে নির্দিষ্ট স্থানে নিয়ে যেতে বললেন। এরপর তিনি নিজের হাতে পাথরটি জায়গা মতো বসিয়ে দেন। এভাবেই নবুয়াত প্রাপ্তির আগেই একটি মহান কাজ বিশ্বনবীর হাতে সম্পন্ন হয়।
হিজরা ইসমাইল হচ্ছে আল্লাহর ঘরের আরেকটি মূল্যবান অংশ। এটি কাবা শরীফের সঙ্গে লাগানো একটি উন্মুক্ত স্থান, যা অর্ধ বৃত্তাকার একটি দেয়াল দিয়ে ঘেরা। কোনো কোনো সূত্র মতে এখানে হযরত ইসমাইল আলাইহি সালাম ও তার মা বিবি হাজরা বসবাস করতেন এবং তারা মারা গেলে তাদেরকে এখানেই দাফন করা হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন, আমি একবার কাবা ঘরের ভেতরে প্রবেশ করে নামাজ আদায় করতে চাইলাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে হাত ধরে হিজরে ইসমাইলের মধ্যে নিয়ে যান এবং বলেন, যখন তোমার কাবা ঘরে নামাজ পড়তে ইচ্ছে হবে তখন এখানে এসে নামাজ আদায় করবে, কারণ এটি কাবারই অংশ। কিন্তু তোমার গোত্রের লোকেরা কাবাঘর পুনর্নির্মাণের সময় এটিকে এই ঘরের বাইরে রেখে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের সূত্র ধরে ফকিহগণ রায় দিয়েছেন, হজের আনুষ্ঠানিকতা পালনের সময় হিজরে ইসমাইলের ভেতর দিয়ে হাঁটা যাবে না, বরং এটি সহ কাবাঘরকে তাওয়াপ করতে হবে। বর্তমানে হিজরে ইসমাইলের দেয়ালের উচ্চতা 1.32 মিটার, এর ব্যাসার্ধ 5.8 মিটার এবং কাবা শরীফ থেকে এই দেয়ালের দূরত্ব 2.22 মিটার। তো শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আমাদের নতুন ধারাবাহিক ধরনীর বেহেশত মসজিদ অনুষ্ঠানে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
জীবনশৈলী প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। পৃথিবীতে সবাই ভালোভাবে বাঁচতে চায়, সুন্দরভাবে জীবনযাপন করতে চায়, কিন্তু কজনের এই চাওয়া পূরণ হয়? সুন্দরভাবে জীবনযাপনের আশা অপূর্ণ থাকার নানা কারণ রয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে অজ্ঞতা। সুন্দরভাবে জীবনযাপনের উপায় জানা থাকলে অনেক সমস্যাকেই আর জটিল মনে হয় না, বড় সমস্যা কাটিয়েও সুখ অনুভব করা যায়। যাই হোক, আমরা সুন্দরভাবে জীবনযাপনের উপায় নিয়েই কথা বলার চেষ্টা করব আমাদের নতুন ধারাবাহিক জীবনশৈলীতে। আশা করি প্রতিটি আসরেই আপনাদের সঙ্গ পাব। নতুন এই ধারাবাহিক আমাদের জীবন ব্যবস্থায় নতুন আমেজ যোগ করবে, এ প্রত্যাশা রইল। জীবনশৈলীর প্রথম আসর উপস্থাপনায় আজ আপনাদের সঙ্গে আছি আমি নাসির মাহমুদ
এবং আমি আক্তার জাহান।
আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই আছেন।
মানব জীবনে যেমন সুখ আছে তেমনি আছে দুঃখও। সফলতার পাশাপাশি আছে ব্যর্থতাও। নানা চড়াই উতরাইয়ের মধ্য দিয়েই মানুষের জীবন বয়ে চলে। কখনো কখনো জীবনকে অত্যন্ত কঠিন মনে হয়, কিন্তু মনে রাখতে হবে দুঃখ কষ্ট চিরস্থায়ী নয়, একইভাবে চিরস্থায়ী নয় সুখ ও আনন্দও। কাজেই দুঃখ কষ্টের সম্মুখীন হলেই হতাশ ও অস্থির হয়ে পড়ার কোনো যৌক্তিকতা নেই। অভিজ্ঞতার আলোকে ইচ্ছা শক্তি ও অধ্যবসায়ের মাধ্যমে মানুষ চাইলে নিজের ব্যর্থতাকে সফলতা ও কান্নাকে হাসিতে পরিণত করতে পারে। তবে এজন্য সুন্দরভাবে জীবনযাপনের পন্থা জানতে হবে, যাতে প্রতি মুহূর্তেই আমরা নিজেদেরকে সৌভাগ্যবান ভাবতে পারি। জীবনের প্রতিটি মুহূর্তকে আনন্দময় করে গড়ে তুলতে মানুষ নিজেই ভূমিকা পালন করতে পারে। জীবনকে সুন্দর হিসেবে গড়ে তোলার দায়িত্ব মানুষের নিজের হাতে।
সুখী হতে আমরা সবসময় চেষ্টা চালাই। আমরা চেষ্টা করি একটি একক নিয়ম বের করার। আসলে এমন একক কোনো সূত্র নেই যা নিশ্চিতভাবে সুখ হাতের নাগালে এনে দিতে পারে। মানুষের দৃষ্টিভঙ্গি, আকর্ষণ, রুচি, পছন্দ যেহেতু ভিন্ন ভিন্ন, সে কারণে সবার জন্য একই সূত্র বা পদ্ধতি বাতলে দেওয়া সম্ভব নয়। মানুষে মানুষে এই যে পার্থক্য, তা প্রাকৃতিক। আর এ কারণেই সবাইকে নিজের মতো করে সর্বোত্তম জীবন যাপনের পন্থা খুঁজে নিতে হয়। তবে সুখী জীবনের জন্য কিছু সাধারণ সূত্র বা পন্থাও রয়েছে। ধর্মীয় ব্যক্তিত্ব, চিন্তাবিদ ও মনোবিজ্ঞানীরা এসব সূত্র বাতলে দিয়েছেন। তাদের বক্তব্য মানুষের জীবন চলার পথকে মসৃণতর করে। তাদের মতে সুন্দর জীবন যাপনে প্রথমেই ভূমিকা রাখে আমাদের মন। মনের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে সেখানে একটু সংস্কার আনলেই আমাদের জীবন সম্পর্কে ধারণা পাল্টে যেতে পারে। এই সংস্কারের মাধ্যমে দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আসবে, আর দৃষ্টিভঙ্গির পরিবর্তনই গোটা জীবন সম্পর্কে আমাদের উপলব্ধিতে পরিবর্তন আনতে পারে।
মনোবিজ্ঞানীদের মতে মানুষের মন অত্যন্ত শক্তিশালী। কাজের সূচনা হয় মন থেকে। কাজ হল মানুষের ইচ্ছার বহিঃপ্রকাশ, আর এই সূচনা তথা ইচ্ছাটা আসে মন থেকেই। এই ইচ্ছাটা যদি ভালো হয় কাজও হয় ভালো, আর ইচ্ছা তথা ভাবনা যদি খারাপ হয় কাজও হয় খারাপ। মানুষ যদি তার মনকে মন্দ চিন্তার সুযোগ দেয় তাহলে তার কাজগুলোও হবে খারাপ। আমরা যদি মন্দ কাজ থেকে বাঁচতে চাই তাহলে আমাদের মনকে ভালো কাজ বা ভালো চিন্তার সুযোগ দিতে হবে, মনকে ভালো কাজ দিয়ে ব্যস্ত রাখতে হবে। মানুষের মনই হচ্ছে তার নিজের জন্য ঘটে যাওয়া সব কিছুর নিয়ন্ত্রক ও নির্ধারক। তবে মনের ভেতরে পরিবর্তন ও সংশোধনের ক্ষমতা মানুষের রয়েছে।
মানুষ নানা ভুল ত্রুটির পর অনেক নতুন কিছু শেখে এবং পরবর্তীতে সঠিক পথ বাছাই করতে সক্ষম হয়। উদাহরণ হিসেবে বলা যায়, একজন মানুষ এটা বোঝার ক্ষমতা রাখে যে সে যদি অনেক বছর আগে নির্দিষ্ট একটা সিদ্ধান্ত না নিত তাহলে তার জীবনটা এমন হতো না, জীবনটা অন্যরকম হতো। কিন্তু একটা ভুল সিদ্ধান্তের কারণে জীবনটা অন্যরকম হয়ে গেছে। এই অভিজ্ঞতা ও উপলব্ধি থেকে মানুষ তার মনে পরিবর্তন আনতে পারে। তবে কোনো কোনো মানুষ চিন্তা ও পরিকল্পনায় বিশ্বাস করে না। তারা মনে করে যা ঘটবে সেটাই কল্যাণকর। তারা উত্তম জীবন চায় না। তারা বাতাসে ভাসমান পাতার মতো নিজেদেরকে ছেড়ে দেন। কিন্তু বাস্তবতা হচ্ছে নিজের বিবেক, বুদ্ধি ও চিন্তা শক্তিকে ব্যবহার না করা হলে মানুষ নানা সমস্যার সম্মুখীন হতে পারে।
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম চেষ্টা করেছেন মুসলমানরা যাতে চিন্তা শক্তি ও বিবেক বুদ্ধিকে কাজে লাগায়। বিবেক বুদ্ধি ও চিন্তার শক্তি কাজে লাগাতে তিনি সব সময় পরামর্শ দিয়ে গেছেন, যাতে মানুষ আরও সুন্দর জীবনের অধিকারী হতে পারে। মানুষের চিন্তা তার আত্মাকে পরিপূর্ণতা দেয়। চিন্তাশক্তি মানুষকে ভুল ত্রুটি থেকে দূরে রাখে
এবং মানুষের মনের শক্তিকে জোরদার করে। চিন্তা ও বিচার বিবেচনা মানুষকে অস্তিত্ব জগতের শেকড় বুঝতে সহযোগিতা করে। যখন কেউ ভালো কিছু নিয়ে চিন্তা করা অব্যাহত রাখে, সেই ব্যক্তি ক্রমেই ভালোর দিকে আকৃষ্ট হতে থাকে, তার আচরণও সুন্দর ও উপযুক্ত হয়ে ওঠে। আহলে বাইতের সদস্যদের কথা ও কাজে এসব বাস্তবতা উঠে এসেছে।
ইমাম সাদিক আলাইহিসসালাম বলেছেন, মানুষের চিন্তা শক্তি তাকে ভালোর দিকে ধাবিত করে। প্রত্যেকেই তার চিন্তা ও বিবেক বিবেচনার মাধ্যমে তার নিজের মধ্যে সুপ্ত শক্তি ও ক্ষমতাকে জাগিয়ে তুলতে পারে আর তার সুন্দর জীবনযাপনে সহযোগিতা করে। মানুষকে তার মনের উপর নিয়ন্ত্রণের অনুশীলন করতে হবে, কারণ রক্ত মাংসের বিশাল দেহের মানুষটি নিয়ন্ত্রিত হয় অদৃশ্য সেই মনের দ্বারা। কাজেই মনের উপর নিয়ন্ত্রণ মানেই নিজের উপর নিয়ন্ত্রণ। নিজের মনের উপর নিয়ন্ত্রণ না থাকলে শয়তানি শক্তির ধোকায় পড়ার আশঙ্কা বেড়ে যায়। সৃষ্টিকর্তা আমাদেরকে যে বিবেক ও চিন্তা শক্তি দিয়েছেন, তা দিয়ে মনের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সম্ভব। মনে রাখতে হবে, মানুষ শ্রেষ্ঠ কারণ তাকে বিবেক দেওয়া হয়েছে। এই বিবেকের কারণে মানুষ পশুর থেকে আলাদা।
শ্রোতা বন্ধুরা, আজকের আসরে আমরা সুন্দরভাবে জীবনযাপনের জন্য মনের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনার কথা বললাম। আগামী আসরে এ বিষয়ে আরও আলোচনা করব।
সে আসরেও আপনাদের সঙ্গ পাব, এই প্রত্যাশা রইল। সুন্দর জীবন, প্রিয় শ্রোতাবন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। সুঅভ্যাস গড়ার কৌশল সংক্রান্ত ধারাবাহিক অনুষ্ঠান সুন্দর জীবনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
এবং আমি আক্তার জাহান।
আশা করি সবাই ভালো আছেন। গত আসরে আমরা শৃঙ্খলাবোধ ও নিয়মানুবর্তিতা নিয়ে কিছুটা আলোচনার চেষ্টা করেছি। একই সঙ্গে আমরা মানব জীবনের গুরুত্ব নিয়েও কথা বলেছি। আজ আমরা এ বিষয়ে আরো আলোচনার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই আছেন।
বাবা মা যদি শিশুকালে সন্তানদের মধ্যে শৃঙ্খলাবোধ ও নিয়মানুবর্তিতার বীজ বপন করেন, তাহলে কাজটি সহজ হয়ে যায়। গবেষণায় দেখা গেছে, শৈশবে সুশৃঙ্খল ও নিয়মানুবর্তী না হলে পরবর্তীতে এই অভ্যাসে পরিবর্তন আনা কঠিন হয়ে পড়ে। এ সম্পর্কে পবিত্র আহলে বাইতের সদস্য ইমাম হাসান আসকারি আল ইসলাম বলেছেন, মানুষের অভ্যাসে পরিবর্তন আনা অনেকটা অলৌকিক ঘটনা ঘটার মতোই একটা বিষয়। সুশৃঙ্খল জীবনযাপনের জন্য আপনাকে প্রথমেই যে কাজটি করতে হবে তা হল রাগ বা ক্রোধ নিয়ন্ত্রণ করতে হবে। পবিত্র ইসলাম ধর্মেও ক্রোধ নিয়ন্ত্রণের তাগিদ দেওয়া হয়েছে। বলা হয়েছে, ধর্মীয় দৃষ্টিতে ক্রোধ নিন্দনীয়। শুধু তাই নয়, ক্রোধকে সব মন্দ কাজের উৎস হিসেবেও গণ্য করা হয়। আপনি সুশৃঙ্খল হতে চাইলে ক্রোধের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করুন, তাহলে দেখবেন জীবনটা সহজেই সুশৃঙ্খল হয়ে উঠেছে। আপনি যদি আপনার সন্তানকে সুশৃঙ্খল ও নিয়মানুবর্তী করতে চান, তাহলেও সন্তানকে ক্রোধ নিয়ন্ত্রণের শিক্ষা দিতে হবে।
সন্তানের মধ্যে সুঅভ্যাস গড়তে প্রয়োজনে দৃঢ় হতে হবে। কিছু বিষয় আছে যেগুলো পরিবর্তনের জন্য সন্তানকে বোঝাতে হবে, এক্ষেত্রে দুটানা ভাব গ্রহণযোগ্য নয়। শৃঙ্খলা বোধ তৈরিতে অপর যে বিষয়টি গুরুত্বপূর্ণ তা হল, এক্ষেত্রে তাড়াহুড়ো করা যাবে না। মনে রাখতে হবে এক লাফে তা অর্জন সম্ভব নয়, সুঅভ্যাস গড়ে তুলতে পর্যাপ্ত সময় প্রয়োজন। মানব সমাজের সর্বোত্তম ও সবচেয়ে দক্ষ প্রশিক্ষক ছিলেন নবী রাসূলেরা। তাঁরাও আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত সব নির্দেশ একসঙ্গে মানুষকে অবহিত করতেন না, বরং ধাপে ধাপে কৌশল অবলম্বন করে তা মানুষের সামনে তুলে ধরতেন। সন্তানদের আচরণ ও অভ্যাসে পরিবর্তন আনার ক্ষেত্রেও এই পদ্ধতি বেশি কার্যকর। শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতার অস্তিত্ব মানুষের ভেতরেই রয়েছে, এই গুণকে প্রস্ফুটিত করতে এটার অনুশীলন জরুরি, ধারাবাহিকতা প্রয়োজন। আমিরুল মোমিনীন হযরত আলী আলাইহিসসালাম এ সম্পর্কে বলেছেন, প্রথমে পদক্ষেপ গ্রহণ করতে হবে, এরপর কাজ সমাপ্তির দিকে মনোযোগ দিতে হবে, দৃঢ়তা প্রদর্শন করতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে।
আমরা যদি শিশুর ভেতরে সুঅভ্যাস গড়ে তুলতে চাই, তাহলে সব কিছুর আগে তার সঙ্গে ইতিবাচক সম্পর্ক গড়ে তুলতে হবে। মনে রাখতে হবে বাবা মায়ের সঙ্গে শিশুর ইতিবাচক ও স্থিতিশীল সম্পর্ক জরুরি। এ লক্ষ্যে প্রতিদিন শিশুকে সঙ্গে নিয়ে ভালো কিছু কাজ করতে হবে। আপনাকে শিশুর পছন্দের খেলা ও কাজগুলো চিহ্নিত করে এক্ষেত্রে তাদেরকে সময় দিতে হবে। তার সঙ্গে একজন খেলার সাথীর মতো আচরণ করতে হবে, এর মাধ্যমে ঘনিষ্ঠতা বাড়বে। স্বল্প সময়ের জন্য হলেও শিশুদের সঙ্গে সময় কাটানো জরুরি। তাদের সঙ্গে অভিন্ন আনন্দদায়ক মুহূর্ত অতিবাহিত করতে হবে, এর মাধ্যমে আন্তরিক সম্পর্ক জোরদার হবে। মনের মিল গড়ে তুলে শিশুর অনুভূতিতে প্রভাব ফেলতে হবে, তাকে শর্তহীনভাবে ভালোবাসতে হবে। এ লক্ষ্যে কথার মাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করতে হবে, সুন্দর সুন্দর কথা বলতে হবে। যেমন আপনি আপনার সন্তানকে বলতে পারেন, দেখো আমি বুঝতে পারছি তুমি রেগে আছো, কিন্তু আমি যা বলছি তার পুরোটা তোমার জন্য, ভালোর জন্য। সন্তানকেও তার অনুভূতি প্রকাশের সুযোগ দিন, তার মধ্যে যেন এই অনুভূতি জাগে যে আপনি তাকে উপলব্ধি করতে পারছেন।
সন্তান যখন কাঙ্ক্ষিত আচরণ বা ভালো কাজ করবে, সেটা যত সামান্যই হোক, সেটাতে সঙ্গে সঙ্গে মনোযোগ দিতে হবে। ভালো কাজ ও কাঙ্ক্ষিত আচরণের জন্য পুরস্কৃত করার প্রবণতা শিশুদের সদাচরণ গঠনে ইতিবাচক ভূমিকা রাখে। যেমন আপনি আপনার সন্তানের প্রশংসা করতে পারেন, আদর বাড়িয়ে দিতে পারেন, একটু আদুরে দৃষ্টি, একটু হাসি, বুকে জড়িয়ে ধরা ও চুমু দেওয়ার মতো ছোট ছোট পদক্ষেপও সন্তানের জন্য বড় পুরস্কার হিসেবে গণ্য হতে পারে। এছাড়া মুখের ভাষা দিয়েও শিশুর আচরণে পরিবর্তন আনা সম্ভব। শিশুর সদাচরণের পুরস্কার হিসেবে তার প্রিয় খাবারগুলো তাকে দিতে পারেন, যেসব স্থানে ঘুরতে যেতে পছন্দ করে সেখানে নিয়ে যেতে পারেন। অনাকাঙ্ক্ষিত আচরণে পরিবর্তন আনার মাধ্যমেই গড়ে উঠবে সুঅভ্যাস। তবে এমনটি যেন না হয় যে শিশুকে আগে ভাগেই তার পছন্দের এমন কিছু দিয়ে দেওয়া যাতে সে তা পেয়ে নিজের আচরণে পরিবর্তন আনে এবং অসদ আচরণ পরিহার করে, এর ফলে ফলাফল ভালো নাও হতে পারে। কোনো কাজ সম্পাদনের পর উৎসাহিত করতে পুরস্কার দেওয়া যেতে পারে।
শিশুর অনাকাঙ্ক্ষিত আচরণ পরিবর্তনে আরো অনেক পদ্ধতি অনুসরণ করা যেতে পারে। এর মধ্যে একটি হলো শিশুর বিশৃঙ্খলাপূর্ণ আচরণকে গুরুত্ব না দেওয়া। গুরুত্ব না দেওয়ার পদ্ধতিটিও অনেক ক্ষেত্রে কার্যকর। এই পদ্ধতি ওই সব শিশুর ক্ষেত্রে প্রযোজ্য যারা কেবল অন্যের দৃষ্টি আকর্ষণের জন্য নানা অপছন্দনীয় ও অনাকাঙ্ক্ষিত কাজ করে থাকে। শিশু অনাকাঙ্ক্ষিত আচরণের মাধ্যমে আপনার দৃষ্টি আকর্ষণের যখনই চেষ্টা করবে, তখনই সেটাকে এড়িয়ে যেতে হবে। এমন ভাবে দেখাতে হবে যেন আপনি তা টেরই পাননি। এক্ষেত্রে বয়সের ভিত্তিতে সময় হিসেব করা যেতে পারে। 2 বছরের শিশুর জন্য 2 মিনিট, 3 বছরের শিশুর জন্য 3 মিনিট, এভাবে সময় নির্ধারণ করা যেতে পারে। শিশুকে হৈহুল্লোড়পূর্ণ পরিবেশের বাইরে নিয়ে গিয়ে তাকে শান্তভাবে বসিয়ে রাখতে হবে। তবে শিশুর চিল্লাচিল্লি বা প্রতিরোধের কারণে শান্ত রাখার সময়টা সংক্ষিপ্ত করা চলবে না।
এর আগেই যেমনটি বলেছি, সুঅভ্যাস গড়তে ক্রোধ নিয়ন্ত্রণ করতে হবে, আবেগের বশবর্তী হয়ে কোনো কাজ করা যাবে না। শিশুর মধ্যে সুঅভ্যাসের শিক্ষা প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রেও ক্রোধ ও আবেগ পরিহার জরুরি। শিশুকে যখন কোনো কিছু থেকে বঞ্চিত করা হয়, তখন সে যেন এটা উপলব্ধি না করে যে ক্ষোভ ও ক্রোধের বশবর্তী হয়ে তার বাবা মা তাকে এই অবস্থার মধ্যে ফেলেছে। কখনোই শিশুর সঙ্গে এমন আচরণ করা যাবে না যাতে সে ভাবে তাকে আপনি পছন্দ করেন না বা ভালোবাসেন না। এটাও যাতে না ভাবে যে তার ব্যক্তিত্ব ও আচরণ একেবারেই অপছন্দনীয়। তাকে এটা বোঝাতে হবে যে আপনি কেবল তার ভুল আচরণ পছন্দ করেন না, কিন্তু তার অস্তিত্ব আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তাকে আপনি ভালোবাসেন, সে আপনার কাছে অনেক মূল্যবান। সবসময় মনে রাখবেন, কোনো অবস্থাতেই শিশুকে শারীরিকভাবে নির্যাতন করা যাবে না।
শ্রোতা বন্ধুরা, ধারাবাহিক অনুষ্ঠানের আজকের আসর এখানে শেষ করছি। আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। গত 15ই মে ছিল ইহুদিবাদে ইসরায়েল প্রতিষ্ঠার বার্ষিকী। এদিনটি ফিলিস্তিন সহ মুসলিম বিশ্বের কাছে নাকাবা দিবস হিসেবে পরিচিত। নাকাবা অর্থ হল বিপর্যয়। 1948 সালের এদিনেই আনুষ্ঠানিকভাবে দখলদার ইসরায়েল প্রতিষ্ঠা লাভ করে। এ বিষয়েই আজ আমরা বিস্তারিত আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই আছেন।
পৃথিবীতে প্রতিনিয়তই ঘটছে নানা পরিবর্তন। কোনো কোনো পরিবর্তনে মানুষ নতুন করে আশাবাদী হচ্ছে। সে কারণে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গে পৃথিবীতে নৈতিকতা ও মানবিকতার বিকাশ ঘটবে বলে অনেকেই আশা করেছিলেন, ভেবেছিলেন বিশ্বজুড়ে অন্যায় ও অবিচারের মাত্রা কমে আসবে, মানুষ নিজের অধিকারের বিষয়ে সচেতন হওয়ার পাশাপাশি অন্যের অধিকারকেও সম্মান করবে। বিশ্বব্যাপী বিভিন্ন স্লোগানে আন্তর্জাতিক সংস্থার সংখ্যা বৃদ্ধির কারণেও এ আশা জোরদার হয়েছিল, কিন্তু বাস্তবে এর কিছুই ঘটেনি। আধিপত্যবাদীদের ক্ষমতা ও অর্থের লোভ সব কিছুতেই হতাশার ছোঁয়া লাগিয়ে দিয়েছে। অন্যায় ও জুলুমের পদ্ধতিতে হয়তো পরিবর্তন এসেছে, কিন্তু তা এখনও পুরোদমেই অব্যাহত রয়েছে। উদাহরণ হিসেবে ফিলিস্তিনের কথা বলা যায়। সেখানে ইসরায়েলের দখলদারি এবং হত্যা নির্যাতনের কোনো পরিবর্তন আসেনি।
নিঃসন্দেহে গত 200 বছরের মধ্যে সবচেয়ে জঘন্য অপরাধের যেসব ঘটনা ঘটেছে, তার মধ্যে সবচেয়ে কষ্টদায়ক হল ইহুদিবাদীদের মাধ্যমে ফিলিস্তিনের ভূখণ্ড দখল। ফরাসি গবেষক রুজে গারোদি বলেছেন, রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্যই ইহুদিবাদের উৎপত্তি। ইহুদিবাদীরা তাদের অবৈধ লক্ষ্য হাসিল করতে ইহুদি ধর্মকে অপব্যবহার করছে। ইহুদিবাদীরা গত কয়েক দশক ধরে ফিলিস্তিনের জাতির উপর চরম দুঃখ দুর্দশা চাপিয়ে দিয়েছে। সেখানে চালানো হচ্ছে জাতিগত নিধনযজ্ঞ। ফিলিস্তিন দখল করে সেখানে এমন একটি অবৈধ রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়েছে যা গোটা মধ্যপ্রাচ্যকেই সংকটের গভীরে নিক্ষেপ করেছে।
অবৈধ ইসরায়েলের কারণে গত 66 বছর ধরে গোটা মধ্যপ্রাচ্যই অশান্তি ও অনিরাপত্তার আগুনে জ্বলছে। এর জন্যে সাম্রাজ্যবাদী সরকারগুলো ক্ষমতা লিপ্সায় প্রধান কারণ। ইসলামী জগতের একেবারে কেন্দ্রে ইহুদিদের জন্য আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠার পেছনে সুদূর প্রসারী অশুভ লক্ষ্য কাজ করেছে, তা বোঝা যায় ইতিহাস খাটলেই। ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে আধিপত্যের বলয় বাড়ানো নিয়ে তিন ইউরোপীয় দেশ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির মধ্যে প্রতিযোগিতা চলছিল। বিভিন্ন দেশ ও অঞ্চলকে নিজেদের নিয়ন্ত্রণে আনার জন্য তারা নানা অপকৌশল অবলম্বন করছিল। ফিলিস্তিন ভূখণ্ডের উপরও তাদের লোলুপ দৃষ্টি ছিল, কারণ ইউরোপ, এশিয়া ও আফ্রিকা মহাদেশের মধ্যে সংযোগ স্থাপন করেছে এই ফিলিস্তিন। ভৌগোলিক দিক থেকে এটি একটি কৌশলগত অঞ্চল। সম্রাট নেপোলিয়ন বোনাপার্টের শাসনামলে ফিলিস্তিনকে নিজের উপনিবেশে পরিণত করার জন্য ব্যাপক চেষ্টা চালায় ফ্রান্স।
ফ্রান্সের ষড়যন্ত্রের বিষয়টি টের পেয়ে এক সুদূর প্রসারী পরিকল্পনা হাতে নেয় ব্রিটেন। এ পরিকল্পনার আওতায় সাম্রাজ্যবাদ ও ইহুদিবাদের মধ্যে ঘনিষ্ঠতা সৃষ্টি হয়। এরই আওতায় দখল হয়ে যায় কয়েক হাজার বছরের ঐতিহ্যের ধারক ফিলিস্তিন। ওসমানীয় সাম্রাজ্য যখন ক্ষয়িষ্ণু, তখন পাশ্চাত্যে বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে বিপ্লব চলছিল। এ অবস্থায় ওসমানীয় সাম্রাজ্যের পতনোন্মুখ পরিস্থিতি ইউরোপকে বিশ্বের যে কোনো প্রান্তে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠার সুযোগ করে দেয়। তাদের আধিপত্য বিস্তারের জন্য দুটি জিনিস প্রয়োজন ছিল। এক, মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা ও ইউরোপের একাংশ নিয়ে গঠিত ওসমানীয় সাম্রাজ্যকে ভেঙে টুকরো টুকরো করা। দ্বিতীয়ত, টুকরো টুকরো ভূখণ্ডে পাশ্চাত্যের স্বার্থ সংরক্ষণকারী পুতুল সরকার বসানো।
উসমানীয় সাম্রাজ্যের পতন ও মুসলিম বিশ্বের প্রভাব ক্ষুণ্ণ করার সুদূর প্রসারী পরিকল্পনার অংশ হিসেবে 1897 সালে থিওডর হার্জেল ও তার সহযোগীরা সুইজারল্যান্ডে এক সমাবেশের মাধ্যমে বিশ্ব ইহুদিবাদ সংস্থা প্রতিষ্ঠার ঘোষণা দেয়। হার্জেল পরবর্তীতে ইহুদিবাদের জনক হিসেবে পরিচিতি লাভ করে। বিশ্বে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করা তার বড় লক্ষ্য ছিল। কোথায় ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে সেই ইস্যু সামনে আসলে বিভিন্ন এলাকার নাম উত্থাপিত হয়। হার্জেল ফিলিস্তিনেই ইহুদিদের জন্য প্রথম রাষ্ট্র ও সরকার গঠনের পক্ষে ছিলেন। উসমানীয় সাম্রাজ্য হার্জেলের এ পরিকল্পনা বাস্তবায়নে রাজি না হওয়ায় হার্জেলের পরিকল্পনা বাস্তবায়নে কিছুটা বিলম্ব হয়েছে। সাম্রাজ্যবাদী ও ইহুদিবাদীদের নানা ষড়যন্ত্রের মাঝে শুরু হয়ে যায় প্রথম বিশ্বযুদ্ধ। যুদ্ধে নয়া শক্তির সমীকরণের এক পর্যায়ে উসমানীয় সাম্রাজ্যের পতন ঘটে। এরপর বিশ্ব ইহুদিবাদ সংস্থা নতুন করে শক্তি সঞ্চয় করে। ইহুদিবাদের প্রতি ব্রিটিশ সাম্রাজ্যবাদের সমর্থন ফিলিস্তিনে প্রথম ইহুদিবাদী সরকার গঠনের ক্ষেত্র তৈরি করে।
১৯১৭ সালে উপনিবেশবাদী ব্রিটেন ও বিশ্ব ইহুদিবাদের মধ্যে সম্পর্কের নয়া অধ্যায় শুরু হয়। ওই বছর তৎকালীন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ফিলিস্তিনে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতির বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করেন। ১৯১৮ সালে নবপ্রতিষ্ঠিত রাষ্ট্রসংঘ ফিলিস্তিনের উপর ব্রিটেনের একাধিপত্যকে স্বীকৃতি দেয়। তিন দশক ধরে ব্রিটিশ উপনিবেশ হিসেবে ছিল ফিলিস্তিন। তখন পর্যন্ত ফিলিস্তিনের ইতিহাসের সবচেয়ে অন্ধকার সময় ছিল এটি। ১৯৪৮ সাল পর্যন্ত ব্রিটিশ শাসকরা ফিলিস্তিনের সামাজিক ও অর্থনৈতিক সব কাঠামো ধ্বংস করে দিয়েছিল। এই তিন দশকে বিশ্ব ইহুদিবাদ সংস্থা ফিলিস্তিনে নিজেদের অবস্থান শক্তিশালী করে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ফিলিস্তিনের দিকে ইহুদিদের ঢল নামে। নানা দেশ থেকে তাদেরকে সেখানে নিয়ে আসা হয়। ফিলিস্তিনিদের জমি দখল করে ইহুদিবাদীদের জন্য স্থায়ী আবাসন প্রতিষ্ঠা করা হয়। শক্তি প্রয়োগ করে ফিলিস্তিনিদেরকে ভিটে মাটি ছাড়া করা হয়।
এ সময় ব্রিটিশ সরকারের মদদে ইহুদিবাদীরা গোপনে হাগানা নামের সন্ত্রাসী সেনাদল গঠন করে। তারা নিরপরাধ ফিলিস্তিনিদেরকে হত্যার মিশনে নামে, একের পর এক বহু ফিলিস্তিনিকে হত্যা করে। এ অবস্থায় পাশ্চাত্যের পুঁজিপতিরা ইহুদিবাদীদেরকে ব্যাপক অর্থ সাহায্য দেয়। এ অর্থে তারা ফিলিস্তিনে শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, কারখানা ও বিভিন্ন ইহুদিবাদী দপ্তর প্রতিষ্ঠা করে, যাতে সুযোগ এলেই ইহুদিবাদী সরকার প্রতিষ্ঠার ঘোষণা দেয়া যায়। অবশেষে ১৯৪৭ সালে জাতিসংঘ অন্যায়ভাবে ফিলিস্তিনকে ভাগ করার ইশতেহার প্রকাশ করে। এরই ভিত্তিতে ফিলিস্তিনকে দুই ভাগে বিভক্ত করা হয়। এক অংশ দেয়া হয় ইহুদিবাদীদেরকে, সেখানে তারা ইহুদি সরকার প্রতিষ্ঠা করে। অন্য অংশ দেয়া হয় ফিলিস্তিনিদেরকে।
এক পেশে ওই ইশতেহারে ফিলিস্তিন রাষ্ট্রের জন্য ফিলিস্তিনের মোট ভূখণ্ডের অর্ধেককে বরাদ্দ দেয়া হয়। কিন্তু বিশ্বের মোড়লদের ইহুদিবাদ প্রীতির কারণে আজও ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি। ফিলিস্তিনি ভূখণ্ডেও মোতায়েন রয়েছে ইহুদিবাদী বাহিনী। জাতিসংঘের এক পেশে ইশতেহারের পক্ষে ভোট দিয়েছিল 33টি দেশ, এর মধ্যে ছিল আমেরিকা, ব্রিটেন ও অন্যান্য ইউরোপীয় দেশ। 13টি দেশ ইশতেহারের বিপক্ষে ভোট দিয়েছিল, ভোটদানে বিরত ছিল আরও 10টি দেশ। ইশতেহার প্রকাশের এক বছর পর ফিলিস্তিন অংশটিও ইহুদিবাদীরা দখল করে নেয়। এর ফলে সেখানে নেমে আসে হাহাকার, শরণার্থীতে পরিণত করা হয় অসংখ্য ফিলিস্তিনিকে, তারা হয়ে পড়েন সহায় সম্পর্কে।
ফিলিস্তিনি মুসলমানদের এ দুর্দশার মাঝে ইসলামী ও আরব দেশগুলোর মধ্যে অনৈক্য ও বিবাদ ছিল শতাব্দীর সবচেয়ে বড় ট্র্যাজেডি। এই সুযোগে অবশেষে 1948 সালের মে মাসে ফিলিস্তিন থেকে ব্রিটিশ বাহিনী চলে যায়, শুরু হয় ইহুদিবাদীদের দুঃশাসন। এ বিষয়ে আরও বিস্তারিত আলোচনা হবে পরবর্তী আসরে, সে আসরেও আপনাদের সঙ্গ পাব এ প্রত্যাশা রইল। সবাই ভালো থাকবে।
প্রাচ্যবিদদের চোখে মহানবী,
শ্রোতা ভাই বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন। প্রাচ্যবিদদের চোখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীর্ষক নতুন ধারাবাহিক আলোচনায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আলোচনার আজকের পর্ব পরিবেশনায় রয়েছি আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি নাসির মাহমুদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ রাসুল, মহান আল্লাহর পর তিনি সর্বশ্রেষ্ঠ। বিশ্বনবীর শানে পেশ করছি অশেষ দরুদ ও সালাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব সভ্যতার সামনে সর্বোত্তম মানবীয় ও ধর্মীয় চরিত্রের দৃষ্টান্ত তুলে ধরেছেন এবং সমাজ ব্যবস্থার সব দিকের জন্যই দিয়ে গেছেন সর্বোত্তম আদর্শ। অথচ মানব দরদী ও মুক্তিকামী এই শ্রেষ্ঠ মহামানব এবং সংস্কারকের বিরুদ্ধে যুগে যুগে পশ্চিমা প্রাচ্যবিদ মহলসহ সত্য বিরোধী নানা মহল থেকে ছড়ানো হয়েছে অনেক অন্যায়, অপবাদ ও কুৎসা। পশ্চিমা উপনিবেশবাদীরা প্রাচ্যসহ বিশ্বের নানা অঞ্চলে ছলে বলে কৌশলে কখনো তাদের ধর্ম ও সংস্কৃতি প্রচার এবং কখনো বা রাজনৈতিক কর্তৃত্ব ও সম্পদ লুণ্ঠনের জন্য নানা বিষয়ে গবেষণায় মনোযোগী হয়েছিল। এশিয়া ও আফ্রিকা মহাদেশের নানা জাতির ধর্ম, সাহিত্য, সংস্কৃতি, চিন্তাধারা, ইতিহাস, অর্থনীতি ও বিশেষ করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে জ্ঞান অর্জনও ছিল তাদের ঐসব গবেষণার অন্যতম প্রধান বিষয়।
নবী রাসূলদের প্রচারিত ধর্ম ও আধ্যাত্মিকতা হল প্রাচ্যের জাতিগুলোর ঐক্য ও সংহতির অন্যতম প্রধান বন্ধন। এ অঞ্চলের সভ্যতাগুলো আধ্যাত্মিক বিষয়গুলোকে বস্তুগত সম্পদের চেয়ে বেশি জোর দেয় এবং এভাবেই জীবন অর্থপূর্ণ হতে পারে বলে মনে করে। পশ্চিমা প্রাচ্যবিদরা ইসলামকে বিশেষভাবে টার্গেট করেছে এবং এ ধর্মের গোড়া বা উৎসগুলো নিয়ে গবেষণার নামে ইসলামকে সব দিক থেকে চ্যালেঞ্জের মুখোমুখি করেছে।
পশ্চিমা খ্রিস্টান পণ্ডিতরা সেই প্রথম থেকেই ইসলাম ও এর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে যত বেশি সম্ভব মিথ্যা প্রচার করেছে এবং সবচেয়ে জঘন্য অপবাদগুলো প্রচার করেছে এই আসমানি মহামানব সম্পর্কে। ফরাসি দার্শনিক, লেখক ও ধর্মনিরপেক্ষ চিন্তাবিদ ভলতেয়ারও নাটক রচনা করেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে অন্ধ বিদ্বেষ নিয়ে। অবশ্য ভলতেয়ার পরবর্তীকালে ইসলাম ও মহানবী সম্পর্কে তার ধারণায় পরিবর্তন এনেছিলেন। ইউরোপের বেশিরভাগ লেখকই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ত্রুটিযুক্ত বৈশিষ্ট্যের অধিকারী ও নৈতিকতা লঙ্ঘনকারী বলে অপবাদ দিয়েছেন।
পাশ্চাত্য ইসলামকে সর্বোচ্চ সম্মানের আসন থেকে নামিয়ে আনতে এবং মুসলিম সমাজ সম্পর্কে মন্দ ধারণা দিতে ব্যাপক মিথ্যাচার, সত্য বিকৃতি ও তথ্য গোপনের মতো নানা ধ্বংসাত্মক পন্থার আশ্রয় নিয়েছে। অবশ্য ইউরোপীয় গবেষকরা ইসলামের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একই ধরনের বক্তব্য রাখেননি। বেশিরভাগ প্রাচ্যবিদ প্রাচ্যের সভ্যতা, সংস্কৃতি ও ধর্ম সম্পর্কে সবসময়ই অসঙ্গত বক্তব্য রেখেছেন। তাদের মতে প্রাচ্যের সভ্যতা ও সংস্কৃতি অপূর্ণ এবং ত্রুটিপূর্ণ। পশ্চিমা প্রাচ্যবিদরা কখনো কখনো প্রাচ্য সম্পর্কে যথাযথ জ্ঞানগত গবেষণা চালালেও রাজনৈতিক কারণে এইসব গবেষণা প্রভাবিত বা বিকৃত হয়েছে। এ প্রসঙ্গে প্রখ্যাত প্রাচ্যবিদ মিসেস অ্যান ম্যারি শিমেল লিখেছেন,
যেসব ধর্মের পক্ষ থেকে ইসলাম সবচেয়ে বেশি ভুল বিবেচনার ও এর পরিণতিতে সবচেয়ে বেশি আঘাতের শিকার হয়েছে তার অন্যতম হচ্ছে খ্রিস্ট ধর্ম। এ ধর্মের পণ্ডিতরা ইসলাম ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অত্যন্ত বিকৃত চিত্র তুলে ধরেছেন। বিকৃতি এতটাই গভীর হয়েছে যে পাশ্চাত্যে কখনো কখনো মহানবীর নামকে অশুদ্ধ উচ্চারণে, যেমন মাহমেদ নামে উল্লেখ করা হয় এবং বলা হয় যে তিনি ছিলেন এক ধরনের খোদা বা দেবতা। তাঁর কথিত সোনালী ভাস্কর্য বা মূর্তিগুলোর প্রশংসার কথাও এসেছে তাদের লেখায়। পশ্চিমা পণ্ডিতরা ইচ্ছায় ও অনিচ্ছায় ইসলাম এবং মহানবী সম্পর্কে অসত্য তথ্য প্রচার করেছেন। এর অন্যতম কারণ, ইসলাম সম্পর্কে সঠিক ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্য সংগ্রহ করেননি তারা। অ্যান ম্যারি শেমেলের মতো প্রাচ্যবিদদের মতে খ্রিস্টীয় দ্বাদশ শতকের মাঝামাঝি সময় থেকে খ্রিস্টীয় সপ্তদশ শতকের প্রথম প্রায় দেড় দশকে এমন পশ্চিমা লেখকের লেখা খুব কমই দেখা গেছে যারা কোরআন ও আরবি ভাষা সম্পর্কে জানতেন। তাদের অল্প কজন আরবি ভাষা জানলেও কোরআনের শব্দ ও বাক্যগুলোর সঠিক অর্থ জানার চেষ্টা খুব কমই করেছেন।
১৮৪২ সনে গুস্তাভ উইল ঐতিহাসিক ঘটনা প্রবাহ ও ঘটনাগুলোর বাহ্যিক বিচারকে পৃথক করার ভিত্তিতে মহানবীর জীবন সম্পর্কে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন। এর পরের দশকগুলোতে উইলিয়াম মুইর, অ্যালোস স্প্রেঙ্গার ও মার্গোলিওথের মতো পশ্চিমা প্রাচ্যবিদরা মহানবী সম্পর্কে নেতিবাচক ধারণা প্রচার করতে চাইতেন, আর এজন্যেই তারা মহান আল্লাহ সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসুলকে যথাসাধ্য সম্ভব বিকৃতভাবে তুলে ধরেছেন এবং তাঁর সম্পর্কে কখনো কখনো ইতিবাচক মন্তব্য করতে চাইলে তাঁকে বড়জোর সামাজিক সংস্কারক বলে উল্লেখ করেছেন। কার্ল হাইনরিশ এমিল বেকার একসময় লিখেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কল্পিত কিছু চাপিয়ে দিতে আমরা অনেক কিছুই জানি, কিন্তু তাঁর ব্যাপারে ন্যায়সঙ্গত আচরণ করতে আমরা তেমন কিছুই জানি না।
হেনরি ল্যামেন্স এমন একজন পশ্চিমা প্রাচ্যবিদ যিনি ইসলাম সম্পর্কে ব্যাপক গবেষণা করেছেন, কিন্তু তাঁর লেখালেখি এতই অসঙ্গত যে এ সম্পর্কে অমুসলমানদের মধ্যেও ব্যাপক প্রতিবাদ দেখা দিয়েছে। আরব খ্রিস্টান লেখক জর্জ জোরদাগ বেলজিয়ামের এই বিশপের বিদ্বেষপূর্ণ লেখালেখির বিষয়ে দুঃখ প্রকাশ করে বলেছেন, এ ধরনের লেখা বৈজ্ঞানিক পন্থা ও যৌক্তিক চেতনার বিরোধী। সময়ের আবর্তনে পশ্চিমা প্রাচ্যবিদরা যদিও ইসলাম ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তাদের লেখায় কিছুটা নিরপেক্ষতা বা ন্যায় বিচারের রং আনতে পেরেছেন এবং নিরপেক্ষ গবেষণামুখী হয়েছেন, কিন্তু মহানবী ও তাঁর শিক্ষাকে সঠিকভাবে বোঝার জন্য পাশ্চাত্যে কখনো জোরালো ও আন্তরিক প্রচেষ্টা চালানো হয়নি। এমনকি ইউরোপীয় রেনেসাঁর যুগেও সেখানকার পণ্ডিতরা মহানবী ও ইসলাম সম্পর্কে তাদের বিদ্বেষ দূর করতে পারেনি। তারা সে সময়ও ইসলাম ধর্মের বিস্তার নিয়ে আতঙ্কগ্রস্ত ছিল।
কিন্তু এত সব বিদ্বেষ সত্ত্বেও মানবাধিকার ও স্বাধীনতা সম্পর্কে মহানবীর চরিত্র এবং বাণী সহ তাঁর অতুলনীয় মহত্বগুলোর প্রভাব হৃদয়গুলোকে ক্রমবর্ধমান হারে আকৃষ্ট করছিল। তাই প্রাচ্যবিদরাও মহানবীর অতুল মহত্ব ও শিক্ষার ব্যাপক প্রভাবকে স্বীকৃতি দিতে বাধ্য হয়েছেন। এ প্রসঙ্গে পশ্চিমা প্রাচ্যবিদ মিসেস শিমেল লিখেছেন, ইসলামের নবী মোহাম্মদ হচ্ছেন সভার প্রদীপ। তিনি এমন এক আলো যা অন্ধকার দূর করে জগৎকে করে আলোকিত, যে জগতে সমাবেশ ঘটেছে শ্রোতাদের। তিনি এমন এক প্রদীপ যা মানুষের হৃদয়গুলোকে বিমুগ্ধ পতঙ্গের মতো প্রদীপের চারদিকে জড়ো করে। তো শ্রোতা ভাই বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে প্রাচ্যবিদদের চোখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীর্ষক আজকের আলোচনা এখানেই শেষ করছি।
পরবর্তী আসরেও আপনারা আমাদের আলোচনায় অংশগ্রহণ করবেন এই প্রত্যাশা রেখে আজ এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। Thank you.